আশা মুছে বিভোর রেখো তব প্রেমে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله نبي اكرم نور مجسم شفیع معظم صلى الله تعالى عليه واله وسلم ارشاد করেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাক পড়বে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ সাইয়্যেদা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তম আলোচনা করা হবে। নিগরানে সূরা আমাদের সাথে রয়েছেন এবং প্রোগ্রাম হলো আমাদের অভ্যাসসমূহ। হযরত সাইয়্যেদা মাকদুমে কায়নাত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ফজিলত সমূহ, তার প্রশংসা সমূহ, তার উঁচু মর্যাদা, তার সম্মান, এই সব কোনো মুসলমানের সাথে তুলনা দেয়া যায় না। প্রত্যেকেই জানে যে রসুলের কন্যা হওয়াও পদমর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা তার মাধ্যমে চালু থাকা, এটা এমন একটি বৈশিষ্ট্য যেটা হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাভ করেছেন। তার জীবনী যদি অবলোকন করা হয় এবং আমরা যদি আমরা নিজেদেরকে দেখি এবং প্রোগ্রামের বিষয়বস্তু আমাদের অভ্যাসসমূহ যদি আমরা দেখি, তাহলে কেমন জাস্টিফাই করা হবে, এই ব্যাপারে আপনি কি বলেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহর কোটি কোটি দয়া যে আমাদেরকে সৌভাগ্য দান করেছেন, খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আলোচনা করার সৌভাগ্য দান করেছেন। খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শান আপনি আলোচনা করার চেষ্টা করেছেন এবং আমিও উপস্থাপন করতে যাচ্ছি। তিনি হলেন সে মহান ব্যক্তিত্ব যার সম্পর্কে বর্ণিত রয়েছে যে যার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, যার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন। এবং নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলিজার টুকরা বলেছেন।
আল্লাহ
তার ঘ্রাণ নিয়ে বলতেন যে জান্নাতের সুঘ্রাণ আসছে।
আল্লাহু আকবার।
উম্মতকে সর্বাধিক মহাব্বতকারী রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সর্বাধিক ইবাদতকারী, সর্বাধিক রিয়াজতকারী তিনি হলেন খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং কয়েক শতাব্দী অতিবাহিত হয়েছে, এমনটি হতে পারে না যে কোনো মুসলমান তাকে মহাব্বত করে না।
ঠিক বলেছে।
এবং তার প্রতি ভালোবাসা হল এটি আমাদের ইমানের চাহিদা।
জি।
এবং রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে সেই দিকে উৎসাহ প্রদান করেছেন। আহলে বায়তের সাথে তার সম্পর্ক রয়েছে, আহলে বায়তের ফজিলত, আহলে বায়তের প্রশংসা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন।
জি।
হাদিসগুলিতেও তার প্রশংসা রয়েছে এবং তার অসংখ্য ফজিলত রয়েছে।
জি।
আপনি যে প্রশ্নটি করেছেন যে খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরকতময় অভ্যাসসমূহ থেকে আমরা আজকের বিষয়ের কোন দিকটা তুলে ধরতে পারি, অর্থাৎ নিজের অভ্যাসগুলো যদি যাচাই করি, তখন এতে তার সিরাত এর কয়েকটা দিক আমাদের দেখতে হবে।
জি।
এক হলো যে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মেয়ে হিসেবে,
জি,
যদি আপনি দেখেন তার সম্মানিত বাবা পিতা জান রহমতে আলামিয়ান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক এবং আন্দাজ কেমন হতো, এ ব্যাপারে আমাদেরকে সোসাইটির মধ্যে যে মেয়েরা রয়েছে তারা সেটা যাচাই করুক। উদাহরণস্বরূপ, যখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন শাহজাদী খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করার জন্য তার ঘরে তশরিফ নিতেন, তখন মা ফাতেমা যেখানে বসে থাকতেন সেখান থেকে দাঁড়িয়ে যেতেন এবং তাকে অভ্যর্থনা জানাতেন, সামনে অগ্রসর হতেন, নিজের আব্বা জানের হাতে চুম্বন করতেন এবং তাকে নিজের স্থানে বসাতেন। এই হল আদব, সম্মান, ইজ্জত এবং এই হল ভালোবাসার নিয়ম।
ঠিক।
এগুলো মেয়েদের জন্য বোঝা এবং শিখা অত্যন্ত প্রয়োজন।
ঠিক।
এবং আশ্চর্যের বিষয় এই যে এমন কিছু আন্দাজ নিয়ম রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হতো যখন খাতুনে জান্নাত তার নিকট উপস্থিত হতেন,
আল্লাহু আকবার,
তিনি এমনভাবে স্নেহ ও ভালোবাসা প্রকাশ করতেন, তা হতে সে পিতাদের বোঝা উচিত যে কন্যাদের সাথে কেমন নিয়ম গ্রহণ করতে হবে।
কতই না চমৎকার।
অর্থাৎ একদিকে সেই যুগ কন্যা জন্ম হয় তবে পিতার তিনি এমনভাবে স্নেহ এবং অপরদিকে এমন ব্যাপার যে কন্যা সন্তানের অভ্যর্থনা এভাবে করা হয় যে মদিনা মদিনা,
কি চমৎকার।
তার মহাব্বতের এমন অবস্থা ছিল নিজের পিতা প্রিয়নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কন্যা হিসেবে আমরা দেখছি যখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের উপর মক্কার কাফিরগণ আবর্জনা নিক্ষেপ করল দুষ্ট লোকেরা। যখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তশরিফ আনেন তখন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথা মুবারকে পানি ঢালতেন এবং ক্রন্দন করতেন। স্নেহ, মোহাব্বত, ভালোবাসা, আদব, সম্মান, লোকদের ব্যাপারে তার ফিলিংস ভালো ছিল না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন কন্যাকে সান্ত্বনা দিলেন, আল্লাহ তাআলা আপনার পিতাকে ধ্বংস করবেন না, তিনি তাকে রক্ষা করবে। যদি আমরা বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কন্যা হিসেবে দেখি তার
জি
আন্দাজ ছিল বড়ই চমৎকার, সুন্দর, অতুলনীয়। তিনি পিতার সাথে চূড়ান্ত পর্যায়ে আদব ও মহাব্বতের ব্যাপারে জানা যায়। এখন আমাদের ঘরগুলোতে আসি। বর্তমানে আজ আমাদের ঘরগুলোতে কি মেয়েরা নিজের পিতার আগমনে এমন অথবা এর সাদৃশ্য কোনো নিয়ম গ্রহণ করেছে? আমরা কেবল আপনাদের সামনে অভ্যাসগুলো আলোচনা করছি। আমি এই কথাটি স্বীকার করছি যে সম্ভবত এমন ঘরও আছে বা হবে, যখন পিতা আসেন তখন মেয়েরা নিজের মাথায় চাদর দিয়ে ঢেকে নেয় এবং ওড়না ঢেকে নেয়। কিন্তু এমন ঘরও আছে যখন পিতা মহোদয় আসেন তখন তাদের বিশেষ করে কোনো গুরুত্বই দেওয়া হয় না, এবং পিতা বরং পিতা মহোদয়ের আদব ও সম্মানের জন্য এবং লজ্জার দিকটাও আদব ও সম্মানের পাশাপাশি যদি সেটাও দেখেন তাহলে এই কথাটি আপনার ভালো দেখাবে। যখন পিতা আসেন তখন আপনি তাকে আদব ও সম্মান করুন এবং কমপক্ষে নিজের মাথায় ওড়না অথবা চাদর দিয়ে ঢেকে নিন, এই হলো তার আদব ও সম্মানের জন্য। তাই ইনশাল্লাহ তাআলা আশা করা যায় যে আপনি এই আদব ও সম্মান করার বিনিময় পাবেন, কেননা আপনি আপনার পিতার সম্মান করছেন। এই যে আমল রয়েছে পিতার আগমনে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারক নিয়ম আমরা বয়ান করেছি, এর মতো মিলে সাদৃশ্য সেটার মতো মনে হয়, তা যদি আপনি নোটিস করেন, এমন নিয়ম যদি মেয়েরা গ্রহণ করে ইনশাল্লাহ আশা করা যায় যে খাতুনে জান্নাত বিবি ফাতেমা আনহার ফয়েজ লাভ করবেন।
সঠিক বলেছেন। আমি একটি কথা বলতে চাই যে পিতার সাথে মেয়েদের আচরণ স্নেহ মমতাপূর্ণ অনেক সময় হয়। যদি আপনি এর ইস্যু বের করেন, পিতার সাথে মেয়েদের এক স্নেহপূর্ণ আচরণ হয়ে থাকে, যেমন পিতা অসুস্থ হলে তাকে সময় মতো ঔষধ দেয়া, এবং যদি ব্লাড প্রেশারের রোগী হয় তাহলে পিতার ব্লাড প্রেশার কত তা চেক করা, এবং যদি তিনি সুগার পেশেন্ট হন তাহলে ঘরে সুগার পরীক্ষার মেশিন দ্বারা তা চেক করা। পিতার সাথে এমন ব্যবহার তো হয়, পক্ষান্তরে মায়ের সাথে কখনো কখনো নেগেটিভ আচরণ করতে দেখা যায়। পিতা ঘরে আসা যাওয়াই থাকেন, সারাদিন কাটিয়ে আসেন, মায়ের তুলনায় পিতার সাথে এত বেশি ক্লোজ বা ইন্টারাকশন হয় না।
দেখুন, আপনি এই বিষয়টি অন্যদিকে নিয়ে, আমি বলতে চাচ্ছিলাম বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিরাত মুবারক হতে যে ঘটনাবলী আমাদের পর্যন্ত পৌঁছেছে সেই সম্পর্কে আমি কিছু আলোচনা করেছিলাম। কিন্তু আপনি যখন সাধারণত মেয়েদের অভ্যাস ও স্বভাবগুলো যদি আপনি যাচাই করতে চান যে আমাদের অভ্যাস মেয়েদের সংক্রান্ত আমাদের সমাজে কি অভ্যাসগুলো পাওয়া যাচ্ছে, অতঃপর ডেফিনেটলি সে মেয়েটি মায়ের ব্যাপারে কেমন তাও দেখা হবে। যে মাকে রেসপন্স মূলত উভয় অবস্থায় মেন ভিত্তি হবে, আর সালমান ভাই সেটা হবে সন্তানের দৃষ্টিতে পিতামাতার আদব, সম্মান ও ইজ্জত, এগুলো যদি হয় মূল ভিত্তি, এগুলো প্রত্যেকের নিজস্ব নিয়মে হবে, আদব ইজ্জত এবং সম্মান, এবং এমন নিয়মে হবে যে কোনো দ্রষ্টা তা দেখে বলবেন যে ভাই উনি তার পিতামাতার আদব করছেন, উনি নিজের পিতামাতার ইজ্জত করছেন, উনি তার পিতার সম্মান করছেন, উনি তার মাতার আনুগত্য করছেন, উনি তার মাতার সেবা করছেন। অর্থাৎ আপনাকে যদি দশবার ডাকার পর মেয়ে রেসপন্স করে এবং মেয়ে রেসপন্স করল যেমনটি এ হজরত বলেছেন, ব্লাড প্রেশার চেক করে চলে যাওয়ার পর মা মনে মনে হয়তো এটা বলবে যদি আমি তার মুখাপেক্ষী না হতাম, ব্লাড প্রেশার চেক করছে ঠিকই কিন্তু কষ্ট দিয়ে করছে, মেয়ে সুগার চেক করছে কষ্ট দিয়ে করছে। সে সময় কিন্তু পিতামাতার কাছে অন্য কোনো অপশন ছিল না, তিনি দাঁড়াতে পারছেন না এবং দাঁড়িয়ে পানি নিয়ে তা পান করতে পারছেন না বা কোনো কিছু করার। মেয়ে পানি দিয়েছে কিন্তু কষ্ট দিয়ে দিয়েছে, মেয়ে ব্লাড প্রেশার চেক করেছে কিন্তু কষ্ট দিয়ে করেছে, মেয়ে জ্বর চেক করেছে কিন্তু কষ্ট দিয়ে করেছে। আচ্ছা, জ্বর চেক করলো, ব্লাড প্রেশার চেক করলো, আপনি যা বলছেন আমি সেটার ব্যাখ্যা করছি, করলো, রাখলো এবং তৎক্ষণাৎ সেখান থেকে তার রুমে চলে গেল। অতঃপর মা ডাকছে, বাবা ডাকছে, তারা কিছুটা আঘাত পেল। তো যে সেবা করতে হয় সেই সেবা তা সেই নিয়মে করা। বলা হয় যে অর্থাৎ মায়ের নিকট যদি কোনো নার্স থাকে তাহলে এই কাজটি তো নার্সও করতে পারে, কিন্তু নার্সের মধ্যে, সিস্টারের মধ্যে এবং মেয়ের মধ্যে পার্থক্য থাকবে। তিনি সেই রকম মহাব্বত, ভালোবাসা এবং সে নিয়মে করবেন না, যেভাবে মেয়ে করবে, যেটা মেয়ে করবে সেটাই হবে সব। আচ্ছা, মা বলছে দস্তরখানা বিছিয়ে দাও।
জি,
এখন মেয়ে বিরক্তির সাথে দস্তরখানা বিছিয়ে দিল এবং তা গুছিয়ে নিল। এখন হয়তো সকলে শুনছেন এবং হতে পারে মা বলছেন যে শোনো কি বলছে, লক্ষ্য করো, তুমি তো আমার সাথে এমনটি করো, তোমাকে যখন ডাকা হয় তখন তুমি মোবাইল ফোনে ডুবে থাকো, তোমাকে যখন ডাকা হয় তখন তুমি বন্ধুদের সাথে আড্ডার মধ্যে থাকো, তোমাকে যখন ডাকা হয় তখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে থাকো, তোমার কানে আমার আওয়াজ পৌঁছায় না। হয়তো মা এই ধরনের আবেগ প্রকাশ করে থাকেন, সম্ভবত পিতাও কষ্টের মধ্যে থাকেন, কিন্তু আসল বিষয় হল সালমান ভাই, তা হল আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ফেস। আপনি এখন আমার কথা শুনছেন, আপনার চেহারায় এক উৎফুল্ল ভাব, মুখের মধ্যে হাসি, কিন্তু আপনার মুখ যদি মলিন হয়, আপনি আমার কথা এভাবে শুনছেন যে সালমান ভাই চাচ্ছেন যে আমি যেন চুপ হয়ে যাই, যে শুনতে চাচ্ছি কি চাচ্ছেন না তা কিছুই বোঝা যাচ্ছে না। তাই এমন অবস্থায় যদি সন্তান কাজ করে এবং সন্তান কোনো ভালো নিয়ত করে তখন সন্তান কি সওয়াব পাবে? যদি তার নিয়ত ভালো না হয় তাই অন্তর বসিয়ে এবং অন্তরকে খুশি দেওয়ার নিয়তে এবং খুশি হাসির সাথে যদি নিজের পিতামাতার বিশেষ সেবা করেন এবং আদব করেন, সম্মান করেন, এখন তো রমজান মাস, এই মুহূর্তে তো সময় পাওয়া যায়।
কি চমৎকার
যে মা যেমন এই মুহূর্তে সাধারণত পিতামাতা ঘরে থাকেন, ঠিক আছে, তো পিতা এটা বুঝে নেয় যে স্বাভাবিকভাবে আমার মেয়ে আমার খিদমত করছে। এখন তা হতে বোঝা যায় যে পিতাও আওয়াজ দিচ্ছেন, কেউ উপরতলায় রয়েছেন, কেউ নিচে রয়েছেন, কেউ অন্য কোনো কক্ষে রয়েছেন। এখন মেয়ে কানে হেডফোন লাগিয়ে বসে আছে, যদি পিতা ডাকছেন, মা ডাকছেন, যদি ঘরে এমন পরিবেশ তৈরি হয় এটা কিন্তু ঠিক নয়। এভাবে আরও অনেক মেয়েদের খিদমত, কেননা সালমান ভাই এখন মেয়েদের দিক রয়ে গেছে, জনাব মেয়েদের ঘরের মধ্যে এমন আচরণ হওয়া চাই। সম্ভবত এই মুহূর্তে আমি যা কিছু বয়ান করছি, ইফ আই এম নট রং, যদি আমি ভুল না বলে থাকি, লক্ষ লক্ষ পিতামাতার মুখপাত্র হয়ে কাজ করলাম, হতে পারে তারা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে এবং আপনি তাদেরকে বলতে ভয় পাচ্ছেন। যদি বলি তারা এভাবে মুখ ফিরিয়ে নিবে, গ্লাস ভেঙে ফেলবে, প্লেট ভেঙে ফেলবে, অথবা দু একদিন পর্যন্ত কথাও বলবে না। যদি আপনার অভ্যাস এমনটি হয় তাহলে এটা বিবি ফাতেমা রদিয়াল্লাহু তাআলা আনহার ফয়জান হল না। বিবি ফাতেমা রদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পিতা রহমতে আলামিয়ান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একজন খাদিমার জন্য উপস্থিত হন। কাজ করতে করতে তার যে অবস্থা হয়ে যেত তাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিম তো দেননি, তাকে তসবি দিলেন, যা তসবি ফাতিমা হিসেবে প্রসিদ্ধি হয়ে গেল। আসুন এখন আপনাকে দ্বিতীয় দিকে নিয়ে যাচ্ছি। এই যে সাধারণত মেয়ে এবং ছেলে, আমাদের এখানে প্রবলেম হল আপনি যতক্ষণ পর্যন্ত হ্যাঁ বলবেন মেয়ে অথবা ছেলে বলবে এটা চাই নিয়ে নাও বাবা, এটা চাই নিয়ে নাও বাবা, ওখানে যাব চলে যাও বাবা, এটা হয়ে যাব হয়ে যাও বাবা, টাকা চাই নিয়ে নাও বাবা, এই যে নিয়ে নাও হচ্ছে জি হ্যাঁ নিয়ে নাও ওকে, কোনো ব্যাপার নয়। তাদের চেয়ে উত্তম আর কোনো পিতামাতা নেই। এটা করিও না, যেও না, নিও না, এটা খেও না, এটা বলো না, এটা করো না, যদি না শুনতেন তখন পিতামাতার চেয়ে খারাপ আর হয় না। কেমন আশ্চর্য পিতামাতা, পিতামাতা যদি হ্যাঁ বলেন তাহলে উত্তম আর কোনো পিতামাতাই নেই, যদি না বলেন এর চেয়ে খারাপ আর কেউ নেই। যখন তারা নিষেধ করেন এই যে নেচার সন্তানদের তৈরি হলো, আমি এটা বলছি না যে পিতামাতা অকারণে সন্তানদেরকে বারণ করা উচিত, থেমে রাখা উচিত, নিষেধ করা উচিত, তা নয়। এই অভ্যাসগুলো সঠিক নয়, এর দ্বারা সন্তানেরা কখনো কখনো নষ্ট হয়ে যায়, এগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যেহেতু আমরা বাল্যকাল থেকে অভ্যাস তৈরি করিনি, নিজের সন্তানদেরকে না শোনার অভ্যাস করিয়েছি,
জি,
এবং এখন আমি সন্তানদেরকেও আরজ করছি না শোনার অভ্যাস গড়ে তুলুন, এবং না শোনার উপর আপনার পিতামাতাকে ভালো মন্দ বলবেন না। এখন দুই বোনকে কোথাও যেতে হচ্ছে, আমরা কি যাব? মা বললেন না। মা ক্ষতির দিকটা দেখতে পাচ্ছেন, পরিস্থিতি কতই যে খারাপ, লক্ষ্যবার বোঝালে বলবেন আম্মু কিছু হবে না, আম্মু তো জানেন পরিস্থিতি কেমন। পরিস্থিতি খুবই খারাপ, এমন পজিশন যে অপহরণ করে নেওয়া হয়, যে ঘর থেকে বের হয় সে ঘরের মা টেনশনের মধ্যে থাকেন, পিতা বলে দিয়েছেন কোথাও যেন যেতে দিবে না। এভাবে কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা হয়, বলেন যে কোথাও যেতে দেবে না এবং ফোন করে আমাকেও জানাবে না, কেননা আমি নিষেধ করতে পারবো না। এভাবে স্বামী স্ত্রীর মাঝে সমঝোতা হয়। এখানে মায়ের কি যে উত্তম ভূমিকা হয়, নিজে খারাপ হয়ে যায়, স্বামীকে রক্ষা করছেন, তো এইসব কিছু সমঝোতা হয়ে থাকে। এইভাবে পিতামাতা উভয়ের মাঝে সমঝোতা হয়। এমনিতে কি সন্তান বড় হয়ে যায় ভাই? আজ কোনো সন্তানকে জিজ্ঞাসা করুন যে সে সন্তান এসে মাকে জিজ্ঞাসা করে, মা আপনি আমাকে বলুন যে আপনি আমাকে কিভাবে লালন পালন করেছেন, আমরা তো সেভাবে লালন পালন করছি না। আমার এই কথাই সম্ভবত অনেক মা কান্না করছেন, হয়তো দেখুন অনেক পিতার অন্তরে কান্নার ভাব চলে এসেছে, চোখের পানি ফেলছেন, এভাবে হয়ে থাকে। আর যদি এটা এভাবে হতো, এতে এমন কিছু পিতামাতা থাকবে যে হয়তো এই কথার উপর আফসোস করছে, যদি আমার ছেলেমেয়ে আমার পাশে বসত এবং ইমরানের কথাগুলো শুনত, আমরা তো ক্লান্ত হয়ে গেছি আর বলতে পারছি না। এই যে সন্তানদের অভ্যাসগুলো, এই অভ্যাসগুলো ভালো নয়। সন্তানদের অভ্যাসগুলোতে নম্রতা, স্নেহ, মোহাব্বত, পিতামাতার সম্মান হোক, পিতামাতার ইজ্জত হোক, অর্থাৎ আপনার মধ্যে এই ভয় থাকা, যেন পিতামাতার মধ্যে এমন ভয় কেন থাকবে যে আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন, এটা সন্তানদের জন্য দুর্ভাগ্য। আমি বলছি যে এটা সন্তানদের জন্য দুর্ভাগ্য যে সন্তানদেরকে পিতামাতা ভয় পায়। সন্তানদের জন্য সেটাই সৌভাগ্য যে নিজের পিতামাতার সম্মান, ইজ্জত এবং অসন্তুষ্টকে ভয় পায়। এরা যদি অসন্তুষ্ট হন তাহলে আল্লাহও অসন্তুষ্ট হবে। এটা মনোযোগ দেওয়ার মতো একটা দিক, যেটা আমি খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে একটা আলোচনা ছিল আজকে আমাদের প্রোগ্রামও, এটি মুবারকময় আলোচনা। আর এতে যেহেতু তিনি কন্যা ছিলেন এবং প্রিয় কন্যা ছিলেন, তার আম্মা জানো হযরত খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গভীর মহাব্বত ছিল, এমন মহাব্বত ভালোবাসা আর ভালোবাসাই। এবং তিনি ছিলেন মেয়ে, হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান হযরত সৈয়দাতুরা খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তিনি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ কন্যা ছিলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চারজন কন্যা ছিলেন, হযরত জাইনাব, হযরত উম্মে কুলসুম, হযরত রোকাইয়া এবং বিবি ফাতেমা। সবার বড় কন্যা জাইনাব ছিলেন এবং সর্বকনিষ্ঠ মেয়ে বিবি ফাতেমা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং সবার প্রিয় এবং আদরের ছিলেন বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
হে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ করিম সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সদকায় আমাদের ক্ষমা করুন।
আমাদের মেয়েদের জন্য, আমাদের সমাজে যে মেয়েরা রয়েছেন, মায়েরা রয়েছেন, বিবিগণ রয়েছেন, এদের সবার জন্য রোল মডেল হল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্যান্য উম্মাহাতুল মুমিনিন এবং হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য মহিলা সাহাবিগণ, তাদের জীবনী অধ্যয়ন করুন, তো জানবেন যে ঘর সংসার দৈনন্দিন জীবনের সিস্টেম কেমন হয়।
সুবহানাল্লাহ, মারহাবা। দর্শক শ্রোতাদের কল নিয়ে নেই, অতঃপর সামনে অগ্রসর হব। জি,
চট্টগ্রাম থেকে সগে আত্মার মোহাম্মদ সাজিদ আত্মারি আরজ করছি। মাশাআল্লাহ, প্রোগ্রাম আমাদের অভ্যাস সমূহ চালু রয়েছে। প্রোগ্রামের মধ্যে নিগ্রানে সুরার শুভাগমন, মারহাবা, নিগ্রানে সুরা দরবারে আরজ হলো যে আপনি আমির আহলে সুন্নতের সাথে থাকেন, তিনার কিছু স্বভাব চরিত্র বর্ণনা করুন।
খোদাবিরু সম্পূর্ণ, স্নেহময়, নম্রতা সম্পূর্ণ, মুচকি হাসি সম্পূর্ণ, মানুষকে গুরুত্ব দানকারী এবং মানুষকে ভালোবাসেন, আশিকানে রাসূলদের ভালোবাসেন, সাদাসিদে অল্প তুষ্টিতে ভালোবাসেন, ধৈর্যশীল, কৃতজ্ঞতা জ্ঞাপনকারী, মৃদুহাসি সম্পূর্ণ, পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্র, সুগন্ধি জড়ানো,
আল্লাহ আকবার,
সুন্নাতের অনুসারী, ইবাদতের উপর স্থায়িত্ব, ইবাদতের উপর অটল, আল্লাহর ভয়ে ক্রন্দন করেন, উম্মতের সংশোধনের জন্য ব্যথিত, নেকির দাওয়াতের জন্য উৎসাহী, উম্মতের জন্য কিছু করার আগ্রহ তার বক্ষ মুবারকের মধ্যে পরিপূর্ণ। এগুলো ছাড়াও আরও অনেক গুণাবলী আছে, সন্তানদের, পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের হক আদায়কারী, নিজের প্রতিবেশীর প্রতি সজাগ দৃষ্টি রাখেন, আমার দ্বারা কারো কষ্ট না হোক এমন অনুভূতি তার মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান আছে, ওয়াকফের মালের প্রতি সীমাহীন সজাগ দৃষ্টিদানকারী, এবং কিছু প্রশ্ন হতে বেঁচে থাকেন উপহার দানকারী, নম্রতা অবলম্বনকারী, রাগ হজমকারী, ক্ষমাকারী আর ক্ষমাশীল।
কত চমৎকার আলোচনা। জি,
আল্লাহ পাক হাজি সাহেবকে কুনজর থেকে রক্ষা করুন। হাজি সাহেবের দরবারে আমার প্রশ্ন, সন্তানকে আপন পিতামাতার সাথে কেমন অভ্যাস গড়ে তোলা উচিত সে ব্যাপারে পরামর্শ প্রদান করুন।
অনেক অনেক শুক্রিয়া। এই বিষয়টি আমরা কিছুক্ষণ আগে ডিসকাস করেছি, সন্তানের সাথে পিতামাতার কেমন অভ্যাস গড়ে তোলা উচিত, এটা খুবই হট টপিক। আমি আপনাকে বলছি, এটা প্রতিদিন উপস্থাপন করা প্রতিদিন দর্শকের অভ্যাস পরিবর্তন হয়ে থাকে। সম্ভবত তিনি চাচ্ছেন যে তাদেরকে প্রতিদিন বোঝাই, প্রতিদিন বোঝালে তারা আমাদের কথা শুনবেও না, আজ বললে তো বলবেন যথেষ্ট হয়েছে, কথাও শুনবে না, আপনিও প্রতিদিন বলবেন না, চিৎকার চেঁচামেচি করবেন না, আপনার চিৎকার করা উচিত নয়। এবং
অসহায় মানুষ কি করবেন, যেমন আপনি বলছেন চিৎকার না করতে,
কে অসহায়,
অর্থাৎ যার কথা শুনছে না বেচারা,
চিৎকার চেঁচামেচি করলে তো মানুষ শুনবে না, আপনাকে সেটার সমাধান বলছি। আমি এই সমাধানটি বলতে চাচ্ছি,
জি,
মূলত আমার নিজস্ব অভিজ্ঞতা হলো এই যে, হাজি সালমান ভাই, আল্লাহ তাআলা আপনাকে হাজিও বানিয়ে দিক,
আমিন।
যে পিতামাতার উচিত সন্তানদেরকে উৎসাহ প্রদান করা, উদাহরণস্বরূপ এখনই যদি কোনো ছেলে মেয়ে ওঠেন, এখন আমাদের বয়ান চালু আছে, এবং পানি ভর্তি করে খুবই আদব এবং সম্মানের সাথে দেন, পিতা ঠিক আছে, জাজাকাল্লাহ, বাবা অনেক অনেক শুক্রিয়া, কষ্ট হয়েছে, অনেক অনেক শুক্রিয়া, পানি খেলেন, এভাবে যদি করেন সে দাঁড়িয়ে থাকবে, তবে কাছে দাঁড়িয়ে থাকবে, গ্লাস দিয়ে বাবা শুক্রিয়া, তার ভালো কাজের জন্য তাকে খুশি করেন, তাকে জাজাকাল্লাহ, জাজাকিল্লাহ, শুক্রিয়া, থ্যাংক ইউ, কোনো কাজ দিলেন, উদাহরণস্বরূপ আপনি দুধ চাইলেন, সে দুধ নিয়ে আসলো, অনেক অনেক শুক্রিয়া, সম্ভবত আপনার কষ্ট হয়েছে, বাবা এটা তো ঘরের কাজ, এভাবে কিছু বলে দেওয়া, ঠিক আছে, সন্তান পরিষ্কার করল, আপনি দস্তরখানা পরিষ্কার করে দিলেন, হয়তো প্লেটও ধুয়ে রেখে দিয়েছে, কোনো কোনো সন্তান এভাবে করে থাকে, রেখে দেয়। তো উদাহরণস্বরূপ পিতা চলে আসলো, তখন মা পিতার সামনে মেয়ের দু একটি গুণ বলে দিলেন, এই যে আপনি এগুলো খাচ্ছেন, আজ এগুলো আমার মেয়ে রান্না করেছেন, দস্তরখানা আমার মেয়ে লাগিয়েছে, ঠিক আছে, তো সে এই কাজটি করেছে, আর দেখুন আজকে টেবিল সে পরিষ্কার করেছে, ডাস্টিংও সে করেছে, এভাবে পিতা বলেন সে করেছে কি হয়েছে, তার তো কাজ এগুলো করা, এভাবে যদি বলেন নার্ভাস হয়ে যাবে, যদি পিতা বলেন আচ্ছা মাশাআল্লাহ, মেয়ে যদি কোনো জিনিস রান্না করে অথবা রান্নার কাজে সঙ্গ দিল, যদি এভাবে বাস্তবে হয় তাহলে মাশাআল্লাহ, মা খুব ভালো, এভাবে যদি সন্তানদের খুশি প্রদান করা হয়, ছেলে হোক মেয়ে হোক, যদি আপনার মোবাইলে কোনো প্রবলেম হয় সন্তানকে বলা বাবা এটা ঠিক করে দাও, আমি তো করতে পারছি না, আমাদের সমবয়সী লোকদের মাঝে বিরাট অংশ তারা এত বেশি এইসব ব্যাপারে জানে না, করতেও চান না, সত্যি কথা হলো এই, করতে হলে এখনই যান, কিন্তু কর্মব্যস্ততা আরও বেড়ে যায়। উদাহরণস্বরূপ যদি সন্তান কোনো কিছু করেন, তাহলে কোনো কিছু করলে 10-15 মিনিট তো লাগবেই, সে তো কিছুটা হলেও ড্রপ করেছে, কিছুটা হলেও ড্রপ করেছে, কিছুটা হলেও ত্যাগ করেছে, কাজ বাদ দিয়ে দিয়েছে, কিছুটা হলেও করেছে, আপনাকে যখন মোবাইল ঠিক করে দিয়েছে, আপনাকে অনেক অনেক শুকরিয়া, আপনি জানেন আমি জানি না, আপনি যদি এটা না করতেন খুবই কষ্টের মধ্যে পড়তাম, সে অনেক খুশি হবে, অনেক খুশি হবে। তাকে আপনি পরবর্তী সময়ের জন্য তৈরি করলেন, তাকে আপনি ভবিষ্যতের জন্য তৈরি করলেন, আপনি তাকে মোবাইল দিলেন, ঠিক আছে যান, আপনার কোনো কাজ নেই দাঁড়িয়ে কেন, যান, সত্যি কোথাও তো যাওয়ার নেই, যান, ঠিক আছে। তাই পিতামাতাকে এ অভ্যাস গড়ে তোলা উচিত যে নিজ সন্তানদের মনে খুশি প্রদান করা,
ঠিক
এই উৎসাহ প্রদান, এটা সামনের দিকে নিয়ে তাকে উৎসাহ দিন, তার জায়েজ প্রশংসা করুন এবং
ঠিক
অর্থাৎ তার সাহস বাড়িয়ে দিন, তাদের পাশে দাঁড়ান। যদি তাদের কোনো পেরেশানি হয়, যেমন সন্তানেরা, কিছুক্ষণ পূর্বে আমরা অনেক সন্তানদেরকে আরজ করেছি, আপনি সন্তান হন, উদাহরণস্বরূপ এই যে কষ্ট এসে যায়, পেরেশানি এসে যায়, কোনো কিছুর দরকার হয়, প্রয়োজন হয়, তখন পিতা বলবেন টেনশন করিও না, আপনি মিলেমিশে করুন, আপনার সাথে আমি আছি, যা হোক আমি আপনার সাথে আছি, এভাবে বলবেন। বুঝতে পারবেন না যে আপনার সন্তান কোথায় উঠছে, আপনি বুঝতে পারবেন না সন্তান যখন আপনার সহায় হবে, সন্তান যখন পিতার সহায় হয় পিতা তখন কোথায় ওড়ে, পিতা বলে আমি তোমার সহায় হওয়ার জন্য প্রস্তুত, তখন সন্তান মেঘমালায় উঠবে। পিতার কোনো অ্যাপ্রোচ থাকে, কিছু করতে পারেন এমন কোনো জিনিস থাকে, তার কথায় সাহস বেড়ে যায়। মা যদি নিজের মেয়েকে উৎসাহ প্রদান করেন, আল্লাহ না করুক উনিশ বিশ হয়ে যায়, মা টেনশন করিও না আমি আছি, আল্লাহ না করুক ঘরে কোনো কিছু গড়বড় হয়ে যায়, তবে সেটাকে সন্তানকে কিভাবে হ্যান্ডেল করা এবং সন্তানদের সম্মান ঘরে কিভাবে অবশিষ্ট রাখা। আপনার চারজন সন্তান আছে, আল্লাহ না করুক একজন সন্তানের প্রবলেম হলো, তিন সন্তানের কাছে সে একজন সন্তানের সম্মান কিভাবে রক্ষা করবেন, এটা পিতামাতার কাজ। আপনার সামনে একজন সন্তান, বেচারা সে লজ্জিত হলো, আপনি সেই সন্তানকে তিন সন্তানের সামনে আরও লজ্জিত করছেন। যদি এমন আচরণ পিতামাতার হয়ে থাকে ভুল হবে, এভাবে অভ্যাসসমূহের কথা চলছে, এই দিকে চলে এসেছে
একেবারে ঠিক।
আমি আরেকটি টপিক নিচ্ছি।
জি জি।
কোনো কোনো সময় পিতামাতা অথবা পিতা তার সে সন্তান যিনি বিবাহিত নিজের পুত্রবধূর সামনে তাকে সংশোধন করছেন, অনেক বিরাট ভুল করছেন, এমন কখনো করবেন না, এটা আমার পরামর্শ। কেননা আপনার পুত্রবধূর সামনে তার ইমেজ নষ্ট হয়ে যাবে, অথবা যদি আপনি রং নাম্বারে ডায়াল করেন তো যেহেতু তারই স্ত্রী তখন সে লক্ষ্য করছে যে আমার স্বামীর সাথে অতিরিক্ত হচ্ছে, আলা না করুক সে আপন শ্বশুর শাশুড়ির সাথে নেগেটিভ হয়ে যাবে এবং এটা সঠিক নয়। এবং যদি পুত্রবধূকে সংশোধন করেন তাহলে ছেলের মাধ্যমে করুন, এইভাবে যদি ছেলেকে সংশোধন করতে হয় তবে পুত্রবধূর সামনে করবেন না, যদি পুত্রবধূকে সংশোধন করতে হয় তাহলে ছেলে মেয়েদের সামনে করবেন না। তেমনিভাবে আপনি তৃতীয় ব্যক্তির সামনে, তৃতীয় কোনো ব্যক্তির সামনে কারো সংশোধনের অর্থ হল আপনি তার দুর্বল দিকগুলো নিয়ে তার সাথে ডিসকাস করছেন, সে এই কথাটি কখনো পছন্দ করবে না যে আমার এই দুর্বলতা, আমার এই ঘাটতি, আমার এই নেগেটিভিটি কেউ তা জানু। আপনি তা জানার কারণেও সে এমনিতে লজ্জিত হয়েছে। যদি লজ্জিত না হয়, কোনো কোনো সময় বাঁকা ধরনের লোক হয়ে থাকে, কারো কথার কোনো পরোয়াই করে না, কেউ জানলে জানুক, সেও এই বিষয়টিকে সম্ভবত পছন্দ করে না যে আপনি তার নেগেটিভ আলোচনা করেন। তাই এই ঘর গৃহস্থীকে কিভাবে আয়ত্তের মধ্যে আনা যায়, বেসিক্যালি পিতামাতার ভূমিকা অনেক বেশি। তা না হলে এমন হয় যে পুত্রবধূকে যেমন ইচ্ছে শাসিয়ে দিলাম, ধমক দিলাম, আচ্ছা পুত্রবধূকেও আল্লাহ না করুক তৌফিক দান করুক, সেও সতর্কতা অবলম্বন করুক, সেও কি করছে, সে তার স্বামীর সাথে এইভাবে কথা বলছে। অনেক সময় পিতামাতার মনে হয় কিভাবে কথা বলছে আমার সন্তানের সাথে, অনেক স্বামীর সামনে তার পিতামাতার দুর্বলতা সম্পর্কে কথা বলছে, অথবা যে ধরন হয়ে থাকে, কেননা এই সব কিছু হল মুখের বিপদসমূহ, এই সবই হল মুখের বিপদ এবং মেপে বলতে পারি না, এবং ভালো করে বলার অতটুকু প্র্যাকটিস আমাদের কাছে নেই। আর কোনো সময় আমার কথাকে খারাপ মনে করবেন না, আপনাদের নিকট ক্ষমা চাই, অনেক সময় আমাদের মুখ উন্মুক্ত থাকে, আমরা বলে বেড়াই, আমাদের কোনো পরোয়াই থাকে না আমাদের জবানে, কার অন্তর কলিজার উপর কি প্রভাব ফেলল এবং আমার ভূমিকাকে কি পরিমাণ ধ্বংস ও বরবাদ করে রাখল। এইসব সতর্কবাণী যদি আপনি সামনে রাখেন এবং অভ্যাসগুলো যদি আপনি সামনে রাখেন, অভ্যাসগুলো যাচাই করেন যে অভ্যাসগুলোর মাধ্যমে মানুষদের তাদের আগ্রহ নিয়ে খেলছেন, অথবা তাদের ভূমিকা নষ্ট করে দিচ্ছেন, অথবা নিজের ভূমিকা নষ্ট করছেন। তো পিতামাতা, যদি এ ব্যাপারে আমি যা আরজ করছি আর এই মুহূর্তে ফ্যামিলির সবার সাথে ডিসকাস করছি, সম্ভবত এই মুহূর্তে ঘরের সকলে আমাকে বসে দেখছেন এবং শুনছেন। পরস্পর মহাব্বত ও ভালোবাসার জন্য মুখের সতর্কতা আবশ্যক, গুরুত্ব দেওয়া আবশ্যক, সম্মান দেওয়া আবশ্যক, উৎসাহ প্রদান করা আবশ্যক। অযথা তিরস্কার করার অভ্যাস এগুলো শেষ করে দিন, এর তিরস্কার করা ওর তিরস্কার করা বন্ধ করুন, কি বলেন?
আপনার এই বিষয়ের সাথে আমি একটা প্রশ্ন জুড়ে দিতে চাই। এই যে ইস্যু হয়ে থাকে, যেমন পুত্রবধূর সামনে ছেলেকে বুঝানো, অথবা এক্স ওয়াই জেড ঘরের যে কোনো সদস্যকে অন্যান্যদের মাঝখানে তাকে বুঝানো, অথবা মেহমান আসলে তাদের সামনে তাকে বুঝানো, এর একটি কারণ সম্ভবত এটাই হয় যে পিতা মা অথবা বাবা অথবা ঘরের মধ্যে বড় অন্য কেউ তিনি এই মন্তব্য প্রদান করতে চায়, আমার ঘরে আমার স্ট্রিক শাসন রয়েছে, আমার এক অথরিটি রয়েছে, পাওয়ার আছে, আমি যাকে চাই বলতে পারি এবং আমার সামনে কেউ কোনো শব্দও করতে পারে না।
আপনার সামনে কেউ শব্দ না করুক, এটা উত্তম ব্যাপার, কিন্তু এর জন্য আপনার পেছনেও যে আপনার ব্যাপারে শব্দ না করুক।
ঠিক,
সামনে না করলে পেছনে কেন করবে? পেছনে এটাই বলা যে এই মানুষটি খুবই সৎ, ভালো এবং চরিত্রবান লোক। এতে আপনারা এবং আমরা বড়দের, আমরা ঘরের মধ্যে সবাই বড় হই। আপনার ঘরের মধ্যে আপনি বড়, আমার ঘরের মধ্যে আমি বড়, পিতামাতার কাছে যান, তিনি আপনার ঘরের মধ্যে বড়, আপনি এখন আপনার স্ত্রী সন্তানদের মাঝে, এই মুহূর্তে আপনি আপনার ঘরের মধ্যে বড়। যার সন্তান আছে সে যদি আপন ঘরে যায় তবে স্ত্রী সন্তানদের মাঝে সে বড় হয়ে থাকে, যখন সে পিতামাতার কাছে যাবে তখন তার পিতামাতা তার সামনে বড় হন, আমরা যখন পীর সাহেবের নিকট যাই তখন আমাদের সবার সামনে তিনিই বড়। তো এটা একটা বন্টন, বড়দের ভূমিকা বড় হয়ে থাকে, সবচেয়ে বড় ক্ষতি বড়দের অসতর্কতার কারণে হয়ে থাকে। এটাকে কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়। অন্তরের ফুসফুস জ্বলে উঠল বুকের আগুনে, এই ঘরে আগুন লাগলো এই ঘরের প্রদীপে, অর্থাৎ বড়দের মধ্যে যতটুকু ধৈর্য, সহনীয় ও সবর হবে এবং ছোটদের মধ্যে, এই সময়ের মধ্যে বিশেষ করে আমি আরজ করছি, এই যে বাধা নিষেধাজ্ঞা এগুলো তেমন পছন্দ করে না, মানুষের স্বভাব পরিবর্তন হচ্ছে। শুক্রিয়া আদায় করুন। আমির আহলে সুন্নাত খুবই সুন্দর কথা বলে থাকেন মাদানী মুজাকারাতে, সম্ভবত আপনি মাদানী মুজাকারা নিয়মিত দেখেন, খুবই সুন্দর কথা ইরশাদ করেন। এইভাবে বারংবার বাধা নিষেধাজ্ঞার কারণে স্ত্রী ও সন্তান তার থেকে দূরে সরে যায়, এরপর আপনাকে একা ছেড়ে দিবে। তাদেরকে সাহস দিন, তাদেরকে উৎসাহ দিন। এই সময়ও যদি কেউ পিতামাতার সাথে থাকে, বিশ্বাস করুন ছেলে পুত্রবধূ সন্তান সকলে এক ঘরে থাকা সহজ নয় বর্তমান সময়ে, কেননা সহনীয় হবে না এবং মানুষ যথেষ্ট অ্যাডভান্স হয়েছে। এমন যদি কোথাও থাকে তাতে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, বড়দেরকে সতর্ক থাকতে হবে, ছোটদেরকেও সতর্ক থাকতে হবে। সে হাদিসে পাক সামনে রাখলে ইনশাআল্লাহ জিন্দেগি মদিনা মদিনা হয়ে যাবে। হাদিসখানা আমাদের ভীতি প্রদর্শন করাচ্ছে, সেটার উপর যদি আমল করে অনেক উপকার হবে। যে আমাদের বড়দের আদব করে না, ছোটদের প্রতি স্নেহ করে না, সে আমার দলভুক্ত নয়।
ঠিক,
বড়দের উচিত যে ছোটদের প্রতি স্নেহ করার অভ্যাস গড়ে তোলা। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহজাদী বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ নিতেন, তখন বলতেন, ছোট্ট শিশুটি কোথায়, ছোট্ট শিশুটি কোথায়, ছোট্ট শিশুটি কে ছিলেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন।
আল্লাহ,
তিনি দৌড়ে আসতেন, আমার আকাশ উভয় হাত মেলে দিতেন, তিনিও হাত খুলে উনার নানাজানকে জড়িয়ে ধরতেন, নানাজানও তাকে নিজের কাঁধের উপর বসাতেন।
আল্লাহ,
নানাজানের অভ্যাস এমনই ছিল। বড়দেরকে নিজেদের ঘরে কিভাবে রাখতে হবে এটা আমরাও শিখতে পাচ্ছি, যে নিজের সন্তানদের উপর, নিজের ফ্যামিলির উপর বড়দের উচিত কেবল শুধুমাত্র স্নেহ মমতা করা, তাদের উৎসাহ প্রদান করা, তাদের সাহস বৃদ্ধি করা। এই উৎসাহ দ্বারা আপনি তাদেরকে সামনের দিকে অগ্রসর করছেন, তাদের সাহস বেড়ে যায়। আমাদের ঘরে ছেলে মেয়ে আছে, আপনার ঘরেও ছেলে মেয়ে আছে, যদি কোনো কাজ করে আপনার পুত্রবধূ, যদি কোনো কাজ করে আপনার ছেলে, যদি কোনো কাজ করে, তারা আপনার নিকট কি বেতন চাইবে? কখনো চেয়েছে আমাকে দৈনিক হাজার টাকা দিতে হবে? আমাদের সন্তানেরা আমাদের নিকট বেতন চায় না, আমাদের কাছে স্নেহ ভালোবাসা চায়, সন্তানেরা আমাদের কাছে উৎসাহ প্রদান চায়। তেমনিভাবে পিতামাতা কখন আপন সন্তানদের কাছে বিনিময় চাইছে? তোমাদেরকে লালন পালন করে বড় করেছি, তোমরা আমাদেরকে বেতন দাও, যদি সামান্য করে থাকি তার বেতন দাও। পিতামাতাকে আমাদের কাছে বেতন চাই, না আমাদের কাছে আদব সম্মান ইজ্জত কামনা করে। তাদের ইজ্জত করবেন, আদব করবেন, সম্মান করবেন, বৃদ্ধ বয়সে আপনি সহায় হবেন। এই বিষয়গুলো যা আমি সমষ্টিগতভাবে আলোচনা করেছি, আই থিঙ্ক যদি আপনি চিন্তা করেন, সম্ভবত হাজারো লক্ষ ঘরে বসা আশিকানে রসুল এর আত্মার হৃদয়ের বিবেকের অনুভূতিসমূহ প্রচার করার চেষ্টা করেছি। তাতে আমি সন্তানদেরকে, পুত্রবধূদেরকে এবং পুত্রবধূও চাই উৎসাহ প্রদান করা হোক। পুত্রবধূ এ কাজ করেছে, ওই কাজ করেছে, মাশাআল্লাহ, সুবহান আল্লাহ, ধন্যবাদ, বাহ, আর কি চাই? পুত্রবধূ কি বেতনের বিনিময়ে কাজ করে? তিনিও উৎসাহ প্রদান চাই, তিনিও গুরুত্ব প্রদান চাই, তিনিও ইজ্জত চাই, জামাতাও সম্মান চায়, সন্তানও সম্মান চায়, পিতামাতাও সম্মান চায়, মেয়েরাও সম্মান চায়। আপনি গুরুত্ব দেওয়া শিখুন। ব্যাস, আমির আহলে সুন্নতের একটি অভ্যাস আমি বয়ান করেছি, উনার অভ্যাস হল গুরুত্ব দেওয়া। কিতাবের মধ্যে পড়েছি, যদি চান লোকেরা আপনার গুরুত্বকে জানুক, মানুষকে গুরুত্ব দেওয়া শুরু করেন। আপনি গুরুত্ব দিলে আপনি গুরুত্ব পাবেন, আপনি ইজ্জত দিলে আপনি ইজ্জত পাবেন, ইনশাআল্লাহ তাআলা। আমরা সব অভ্যাস নিয়ে আলোচনা করেছি, প্রায় অভ্যাস নিয়ে আলোচনা করেছি। অভ্যাসগুলো ভালো হয়ে যাবে, আপনার ঘরও ভালো হয়ে যাবে। ঘর কালার প্রিন্ট দ্বারা, ডেকোরেশন দ্বারা, হারিকেন দ্বারা, লাইটিং দ্বারা, ফ্লোর সিলিং দ্বারা, এগুলো দ্বারা ঘর অর্থাৎ ঠিক আছে আগন্তুকদের জন্য ভালো হবে। এই ঘরে আপনাকে কাটাতে হবে। ঘর মহাব্বতের মাধ্যমে তৈরি হয়। ছোট্ট একটা কুঠিরও মহাব্বতের সাথে যদি থাকেন, তাদের জীবন মদিনা মদিনা হবে। এত বড় ঘরে লোক অপরিচিত হয়ে ঘোরাফেরা করছে, কেউ এ কক্ষে, কেউ অন্য কক্ষে, চিনেও না, এটা কেমন অভ্যাস ভাই? বড় ঘরেও অনেক সময় সংকীর্ণ হয়ে যায়, ছোট ঘরেও অনেক সময় প্রশস্ত হয়ে যায়।
সুবহানাল্লাহ, আমরা কল সম্পৃক্ত করছি। জি,
বিবি ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহার ওরস মোবারক, যদি এটা জানা যায় যে তার নাম মোবারকের কোনো বিশেষ কারণ?
জি,
ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা আনহার একটি নাম হল জান্নাতি রমণী, এটিও বর্ণিত আছে। যেহেতু তার থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়, তাকে ফাতিমা বলা হয়ে থাকে। আরেকটি উপাধি হল বাতুল, যার অর্থ হল জাহিদা, দুনিয়া ত্যাগকারিণী। এবং তার আরও একটি উপাধি হল জাহারা, কেলিকো বলা হয়। এর অর্থ হল এই, কেননা বেহেস্তের সুঘ্রাণ বের হওয়া, তাই কেলিকো বলা হয়।
জাহারা, সুবহানাল্লাহ, ফাতিমা নামের একটি কারণ এটাও বর্ণনা করা হয়েছে। আল্লাহ করিম ওনাকে এবং তার সাথে মোহাব্বতকারীদেরকে জাহান্নাম হতে মুক্তি দিয়েছেন, এজন্যই ফাতিমা জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সুন্দর নাম পেয়েছেন। সুবহানাল্লাহ। জি,
আমি এটা আরজ করতে চাই যে মূল্যবান প্রোগ্রাম চলতেছে আমাদের অভ্যাসসমূহ, এতে শিশুদের আলোচনা হচ্ছে, কিন্তু যারা বড় রয়েছে তাদের সম্পর্কে যদি কিছু আলোকপাত করা হয়, তারা আপন পিতামাতার সাথে কীভাবে আচরণ করবে? শিশু তো শিশুই, তাছাড়া 16-22 বয়সের যে সন্তানেরা রয়েছে তাদের সম্পর্কেও কিছু ইরশাদ করলে অনেক মেহরবানি হবে।
আপনার ধারণা হলো যে এর বিস্তারিত আলোচনা পূর্বে করা হয়েছে, কিন্তু কখনো এমন হয় যে কথা বলা হয় তারপরও আমরা কল চালাতে থাকি, যাতে তার একটি কারণ হলো এই, যিনি কল পাঠিয়েছেন তিনি বুঝতে পারেন যে আমার কলটি চালিয়েছে, তার মনে সান্ত্বনা দেওয়া। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা যথেষ্ট আলোচনা করেছি।
জি,
মাশাআল্লাহ, মারহাবা, নিগ্রানে সুরা এবং সালমান ভাইয়ের অনেক সুন্দর অনুষ্ঠান আমরা দেখছি। আমার নাম আব্দুল মাজিদ। নিগ্রানে সুরা এবং সালমান ভাইকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিবস উপলক্ষে অনেক অনেক মোবারকবাদ। নিগ্রানি সুরার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে লক্ষ্য করা যায় যে কিছু মহিলা পুরুষের মতো চলাফেরা করে, আবার কিছু পুরুষ মহিলার মতো চলাফেরা করে, এ বিষয়ে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের কিছু মাদানী ফুল ইরশাদ করুন।
দেখো মা, এতে চরিত্র এবং অভ্যাসসমূহের ভূমিকা অনেক বেশি। একে তো যদি মহিলাদের সম্পর্কে বলি, তারা যেভাবে পর্দাহীন, যেভাবে বাজারে যেভাবে ঘোরাফেরা করছে, তা ইসলাম এবং দীন সে বিষয়টি পছন্দ করে না। আমি যদি সেটার ব্যাখ্যায় যাই, তাহলে একটি পরিপূর্ণ বিষয় তৈরি হয়ে যাবে। তেমনি কখনো কখনো ছেলে হোক বা মেয়ে হোক, যারা বাজার এবং সড়ক গলির হক সম্পর্কে জানেন না সেটার হক রয়েছে, বাজারেরও হক রয়েছে এবং সড়ক ও গলিরও হক রয়েছে। যদি বসতে হয় তবে কিভাবে বসবেন, আগন্তুকদের সালাম দেয়া একটি পরিপূর্ণ হাদিস আছে সেটার হক আদায় সম্পর্কে, তারা তা জানে না। যদি পরস্পরের হক সম্পর্কে জানত তো পর্দাসীন যত মহিলা লেডিস যাতায়াত করেন ম্যারাস আছে যে তাদেরকে সুন্দরভাবে যাওয়ার জায়গা দিন এবং দৃষ্টি নিচে রাখুন, তাদের সাথে উল্টাপাল্টা কথা বলবেন না, ইফটিজিং করবেন না। তো তারা তো মহিলা, তাদের তো সম্মান রয়েছে, মুসলমান নারী ইজ্জত রয়েছে, আদব রয়েছে, তার সমাজের মধ্যে তাদের তো একটি পজিশন আছে। পর্দাসীন হোক বা পর্দাহীন হোক, পর্দাহীন হয় তবে এটি তার কর্ম, কিন্তু পুরুষদের জন্য উচিত হল যে তার চরিত্রের উপর আঘাত না করা। হতে পারে তার বোনও বেপর্দাহীন ঘোরাফেরা করছে, কারো মা বোনের সাথে উল্টাপাল্টা আচার আচরণ করে, আল্লাহর পানা তার মা বোনের সাথেও করবে। যা নিজের জন্য পছন্দ করবেন তা অন্যের জন্য করবেন। আপনি এটা কখনো পছন্দ করবেন না যে আপনার মাকেও আপনার বোনের দিকেও কেউ খারাপ দৃষ্টিতে দেখুক, পথ গতিরোধ করুক বা তাদের সাথে খারাপ আচরণ করুক। যখন আপনি আপনার মা বোনের জন্য এটা পছন্দ করবেন না, যার সাথে খারাপ আচরণ করছেন তিনিও তো কারো মা কারো বোন হবেন, উল্টোপাল্টা কথা বলা উচিত নয়। আর ইসলামী বোন মহিলাদের উচিত যে পর্দা সহকারে শরী অনুমতি সাপেক্ষে ঘর হতে বের হওয়া, কিন্তু পুরুষদের জন্য এই কথার অনুমতি দেওয়া হয়নি যে তারা যদি মহিলা উদাহরণস্বরূপ অন্য কোনো নিয়মে বের হয় নিজের চরিত্র খারাপ আচরণের মাধ্যমে কষ্ট দেয়া অনুমতি পুরুষদেরকে দেওয়া হয়নি।
আল্লাহ দয়া করুক। এবং পুরুষদের উচিত যে পরিবারের কোনো কিছু বলছেন বা কোনো জিনিসপত্র চাচ্ছেন তা নিয়ে আসা, কোনো কোনো সময় তা গুরুত্ব দেয়া হয় না, কানেও নেয় না। যখন তিনি বলছেন তখন জিনিসপত্র সময় মতো ঘরে নিয়ে এসে তা পূরণ করে দেয়া উচিত। মারহাবা। জি,
এহসান আত্তারি নারায়ণগঞ্জ থেকে। টপিক সম্পর্কে আমি এটা বলতে চাই যে আমির আহলে সুন্নতের উপর আমার প্রাণ উৎসর্গ হোক, যিনি আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে শিক্ষা দিয়ে থাকেন। যেমন তিনি আমাদেরকে এভাবে পথ দেখিয়েছেন যে কাউকে লম্বা, খাটো, মোটা ইত্যাদি শব্দ বলা খুবই মন্দ অভ্যাস, এবং এই শব্দগুলোর স্থানে উত্তম শব্দ ব্যবহার করা আমাদের উচিত এবং এভাবে উত্তম অভ্যাস গড়ে তোলা উচিত।
মাশাআল্লাহ, এটি আমির আহলে সুন্নাতের খুবই চমৎকার পদ্ধতি। তার হাইট লম্বা, তিনি যার হাইট লম্বা এভাবে বলা উত্তম, হে লম্ব। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। বলেছিলাম যে প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা দুর্ভাগ্যবশত আমাদের একটি সংখ্যক আছে মুখ ফাটে, কথা বলতে জানি না, শব্দ ব্যবহারের ব্যাপারে আমাদের কাছে, শব্দ চয়নের ব্যাপারে কোনো জ্ঞান নেই। আমরা এভাবে বলি যেমন ফলের দোকানে গিয়ে ফলও বাছাই করতে পারি না, আমরা ফল হাতে নিয়ে ঘ্রাণ নেই, মিষ্টি হবে নিয়ে নেই, ঘরে গিয়ে দেখি অন্যরকম পাওয়া যায়। ফল ব্যবসায়ীকে বলতাম তাহলে তিনি ভালো দেখে দিতেন, তিনি তো জানতেন। এই জন্য তাই শব্দ চয়ন করা, এটা আমাদের অভ্যাস হওয়া চাই। কিছুটা থামুন, অপেক্ষা করুন, ভাই কি বাক্য ব্যবহার করব। বিশ্বাস করুন, আপনার কথা হল আপনার কর্মের পরিচয়।
ঠিক বলছেন।
একজন দার্শনিক এক ব্যক্তিকে বলেন, তুমি বলো। কি বললেন? তুমি বলো, আমি তো জানি তুমি কে। আপনার কথাবার্তা অনেক ঘরে এমন হয়, তাদের কথাই হল তার পরিচয়, কথাই হল তার পরিচয়। এ লোকটি মানুষকে কষ্ট দেয়, মহিলাটি মানুষকে কষ্ট দেয়। সে যখন কথা বলে তার কোনো আন্দাজ নেই, সে যে কতজন মানুষকে কষ্ট দিয়েছে। এবং দুর্ভাগ্য হল যে কোনো কোনো সময় এমনও মানুষ থাকে যে পুরুষ হোক বা মহিলা হোক, এমনও পাওয়া যায়। আমির আহলে সুন্নাত এ ব্যাপারে পরামর্শ দিলেন যে কিছু লোক এমনও রয়েছে যে যাদের বোঝানোই অনেক কঠিন, তাদেরকে বোঝানো অসম্ভব, চাইলেও পারবেন না। আপনি বলবেন তারা হতবাগা লোক যাদেরকে বোঝানো সম্ভব নয়। আরে সালমান ভাই, অর্থাৎ এদেরকে বোঝানো যায় না, এবং তারা অর্থাৎ উদাহরণস্বরূপ যদি আমরা সিস্টেম মতে তাদের দেখে, দাওয়াত ইসলামের যে দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন যারা পাবলিক্যালি ডিল করে না, যারা কথা বলার ধরন বোঝে না, মানুষের মনে কষ্ট দেয়, মন ভেঙে দেয়, বিদ্রুপ করে, আমোদ করে, সমালোচনা করে, অনর্থক রাগ করে, আমাদের প্রচেষ্টা এটাই সেই ইসলামী ভাইদেরকে কমপক্ষে পাবলিক ডিলিংয়ে না দেওয়া। তাদের প্রশিক্ষণ হচ্ছে না, কেননা দুনিয়ায় যতগুলো কাস্টমার সার্ভিসেস লোক বসানো হয়, পাবলিক ডিলিংয়ের লোক বসানো হয়, কেননা কমপক্ষে অতটুকু প্রশিক্ষণ হবে আগত ব্যক্তিদের সাথে কিভাবে কথা বলতে হবে, তাদের সামনে কেউ যদি তাদের দুর্নাম করে, তাদের কারো সাথে খারাপ ব্যবহার করেন, তো তাহলে রিটার্ন আপনি তার সাথে হাসিসূচক পজিটিভ রোল প্লে করুন, মুচকি হেসে রেসপন্স করুন। মোবাইল ফোন এদিক সেদিক সার্ভিসেস আমরা কথাবার্তা বলি, আপনার মতো পড়ালেখাকৃত মানুষ যদি কাউন্টারে যেতে হয় তো সেখানে উৎকৃষ্ট স্বভাবের লোকদের বসানো হয় কাস্টমার সার্ভিসগুলোতে কাস্টমার ডিলিংয়ের জন্য। এভাবে ঘরের মধ্যেও, ঘরে তো দুনিয়ার সবাই আসে না, দেখুন চারজন সদস্য আপনার ঘরে রয়েছেন, আমরা চারজন বা ছয়জন সদস্য ঘরে আছি, সদস্যদের প্রশিক্ষণ হতে পারে, একে অপরের ইজ্জতের, একে অপরের মান, তার স্থান ও সম্মানের প্রতি লক্ষ্য রাখা। আমি আপনাকে একটা কথা বলি, আমরা ঘরে বসে সারা দুনিয়া সংশোধনের আলোচনা করি, দেশ এমন হোক, দুনিয়া এমন হোক, সমাজ এমন হোক, আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনি আপনার ঘরকে সংশোধন করতে সফল হয়েছেন? ঘরের পাঁচজন ছয়জন সদস্য পানাহার উপার্জনের সব আপনার, কোনো ইন্টারফেস নেই, ঘরের চার অথবা ছয়জন সদস্যকে সঠিক অর্থে সংশোধন করতে পারি না, আর সারা দুনিয়ার মানুষকে করে। ঘরের সদস্যরা বাহিরে গিয়ে যারা পরিবেশ তৈরি করে, যদি আমরা ঘরের সদস্যকেই সঠিক অর্থে সংশোধন করি, পরস্পর মহাব্বত, ভালোবাসা, উত্তম ভূমিকা আর উত্তম ম্যানার্সের মাধ্যমে মানুষকে সম্মান দেওয়া, তাদের সম্মানকে রক্ষাকারী হয়ে যান। তো এখন সমাজের কোণা থেকে সকালবেলা কোন নতুন লোক জমিন হতে বের হচ্ছে,
ঠিক বলেছে?
হ্যাঁ, এই লোকেরা ঘরের বাইরে যায়, আর যারা বাইরে তারা তো বাইরেই,
ঠিক বলেছেন। চলতে চলতে এটাকে কন্ট্রোলও করব। কলের মধ্যে যে কথাটি বলেছেন, কোনো কোনো সময় কিছু আত্মীয় সম্পর্কে অথবা কলিগ সম্পর্কে লোকেরা নেগেটিভ কথা বলে থাকে অথবা তাদের বদনাম করে থাকে, পরবর্তীতে তাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার মন মানসিকতা তৈরি হয়। এখন নিয়ম কেমন হওয়া উচিত? তাদের কাছে গিয়ে কি বলবে যে ভাইজান আপনাকে এমন এমন বলেছি, এখন আপনি আমাকে ক্ষমা করে দিন, এ ব্যাপারে কিছু বলুন। প্রথমত তিনি অবগত ছিলেন না,
সে জানে না তাকে বলার কি প্রয়োজন,
এখন তাকে বলেও দিয়েছে, অর্থাৎ তাকে সম্পূর্ণ ঘটনা বলেই দিচ্ছে এবং তার সামনেই বলে দিচ্ছে,
প্রয়োজন তো নেই। সে যখন জানে না তাকে বলারও প্রয়োজন নেই, আল্লাহ না করুক সে জানলো তার গীবত করা হচ্ছে, এখন তার নিকট ক্ষমা চাওয়া খুবই জরুরি। যার গীবত করা হয়েছে সে যদি না জানে তবে আপনি তওবা করুন, আর তাকে বলার প্রয়োজন নেই।
মদিনা মদিনা মারহাবা, ঠিক সে ব্যাপারে ইনশাআল্লাহ এটা কখনো আমরা অন্য বিষয়ে নিয়ে আসব। জি, কল চালিয়ে দিন।
আমার নাম সৈয়দ ওয়াকিল আত্তারি, জামিয়াতুল মদিনার একজন ছাত্র। নিগরানী সুরার দরবারে আমার আবেদন হলো, বর্তমান যুগে মানুষকে বোঝানো খুবই কষ্টকর হয়, কাউকে যদি বোঝাতে যাই স্বভাব পরিবর্তন হয়ে যায়। যদি কেউ বোঝাতে চায় এবং বোঝানোর জন্য সামনে অগ্রসর হয় এবং সামনের লোকটি তার উপদেশ গ্রহণ করে না, তাকে সংশোধন করার পদ্ধতি কেমন হওয়া চাই, কিছু মাদানী ফুল এরশাদ করুন।
সামান্য কথা দীর্ঘ হতে পারে কিন্তু আমি আরজ করব, প্রশ্ন খুব পছন্দ হয়েছে, আমি আপনাকে এক্সাম্পল সিচুয়েশন হিসেবে আরজ করছি। উদাহরণের সাথে আমার নিয়ত হলো যে আমি কারো সংশোধন করাতে চাচ্ছি, তার ভেতরে যে মন্দ স্বভাবগুলো রয়েছে তার পরিবর্তন আনতে চাচ্ছি, আমাকে প্রথমে তার স্বভাবগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সে যত দূরে থাকুক না কেন, নিকটের মানুষের সাথে সাধারণত এমন হয়ে থাকে, অতপর সে অভ্যাসগুলোর কারণগুলোর উপর মনোযোগ দিব, এই যে অভ্যাসটি এটার কারণ কি, ইল্লত কি, সবব কি, আপনি জামিয়াতুল মদিনায় পড়েন, ইল্লত কি আপনি বুঝতে পারছেন, তার কারণ কি, কেননা যতক্ষণ পর্যন্ত সেটার কারণ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত অভ্যাস ঠিক হবে না, ধোঁয়া ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ আগুন জ্বলবে, এই ধোঁয়া আগুনের সংবাদ দিচ্ছে, যখন ধোঁয়া দেখা যায় তখন কোথাও না কোথাও আগুন লেগেছে, এখন আপনাকে বের করতে হবে যে ধোঁয়া কোত্থেকে আসছে, অতঃপর তার অভ্যাসগুলোর যাচাই, তার অভ্যাসগুলোর পরীক্ষা এবং তার কারণগুলো দেখে একটা টাইম ফ্রেম তৈরি করতে হবে, আমি তাকে এত সময়ের মধ্যে সংশোধন করার চেষ্টা করব, এটা তৎক্ষণাৎ হয় না, আপনি একবার কাউকে বুঝালেন তা হয়ে যাবে, অভ্যাস খারাপ হতে বছরের পর বছর লেগেছে, তা মুহূর্তে পরিবর্তন করা যায় না, কারামতি বদলাতে পারবে এটা আলাদা টপিক। আমরা যদি রুটিন অথবা ন্যাচার ওয়াইজ কথা বলি, ইজ টেক টাইম, আপনি একজন ছাত্র, যখন জামিয়াতুল মদিনায় পড়তে আসেন তখন আপনার অভ্যাস তা হয় না যেগুলো জামিয়াতুল মদিনায় হওয়া উচিত, কিন্তু উস্তাদ সাহেব নাজিম সাহেব এক বছর দেড় বছর আপনার উপর চেষ্টা চালায়, অতঃপর আপনি জামিয়াতুল মদিনার পরিবেশের সাথে মিশে যান অথবা অন্য কোনো পরিবেশের সাথে মিশে যান, এভাবে সময় লাগে। নববধূ যখন ঘরে আসে তখন সেই ঘরে মিশতে তার সময় লাগে এবং ঘরের লোকদেরও সময় লাগে বউয়ের স্বভাব বুঝতে। কেউ যদি কোনো মালিকের চাকরিতে গ্রহণ করেন তবে তারা একে অপরকে বুঝতে সময় লাগে, একটু টাইম দিয়ে করুন, এটি ওভারনাইট করতে যাবেন না, একটু টাইম দিয়ে করুন, সময় লাগবে। আপনি যদি সময়ের সাথে চিন্তার সাথে বিবেকের সাথে সামনে অগ্রসর হন তবে সে মেনে নিচ্ছে না, সে বুঝছে না, এমন ব্যাপার আপনি পাবেন না। এটা আমি আপনাকে বলছি, এই যে আমি বিশদ আলোচনা করেছি এটা এই জন্য করেছি, এই যে বলা হয় তাকে বোঝানোর মতো লোক নেই, সে বুঝবে না, সে না বোঝার পর্যায়ে চলে গেলে তখন আমরা হাত বাড়াই। তাই সংশোধনকারীদের উচিত হল কিছুটা সময় দেওয়া। উদাহরণস্বরূপ একটি দেওয়ালে কালো রং লাগানো হয়েছে, আপনি চাচ্ছেন যে সেই কালো রং সাদা করতে। আপনি নিশ্চয় জানেন যে প্রথমে কালো রং ঘষামাজা করতে হবে, আপনি যদি কালোর উপর সাদা করেন তবে কালোই বের হতে থাকবে, রাইট?
ঠিক বলেছেন।
প্রথমে সেটা ঘষতে হবে যাতে সেটার কালো রং চলে যায়। দেয়ালের কালো রং সম্পূর্ণভাবে চলে যাওয়ার পর দেয়াল পরিষ্কার করতে হয়, পরিষ্কারের পর এখন আপনি সেটার উপর সাদা রং করেন, তবে ইনশাল্লাহ সাদা দেখা যাবে। তাই সংশোধন করার জন্য সময় লাগে, শিক্ষার জন্য সময় লাগে। এইসব কিছুর পর, সব প্রসেস হওয়ার পর সে মানছে না, বুঝছে না, সংশোধন গ্রহণ করছে না, তাহলে ভেবে দেখুন তবে সেই লোকটি কতই না বঞ্চিত, তার গলায় দুর্ভাগা পড়ে রয়েছে। অতএব এখন যদি কেউ আপনার জন্য প্রসিডিওর গ্রহণ না করেন তবে আপনাকে সংশোধন করতে চায়, সংশোধন গ্রহণ করুন। দেখুন হয়তো সে কথা বলতে জানে না, কিন্তু আমার যে দুর্বলতা বয়ান করেছে সে দুর্বলতা তো আমার মাঝে রয়েছে, ঠিক আছে চলো ভাই, তার শুকরিয়া আদায় করে থ্যাংক ইউ জাজাক আল্লাহ। যদি আপনার পিঠের পেছনে বিচ্ছু থাকে, যদি কেউ জোরে হাত দিয়ে বিচ্ছুটি সরিয়ে দেয় তখন আচমকা ভাই কি করছেন, তিনি বলবেন ভাই বিচ্ছু ছিল, দেখুন। ও আচ্ছা আচ্ছা, আপনার যে লেগেছে তাতে আপনার কষ্ট হবে না, বরং আপনি বলবেন যে অনেক অনেক শুকরিয়া জাজাক আল্লাহ, কেননা বিচ্ছু সরিয়ে দিলেন। আপনার শরীরে হাত লেগেছে ঠিকই, আপনার কষ্ট হয়েছে, কিন্তু যখনই বুঝতে পারলেন যে তিনি আমাকে কষ্ট দেওয়ার জন্য মারেননি, কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য মেরেছে, বিচ্ছুর উপর হাত দিয়ে মারা হল, তখন এত কিছু পার্থক্য করে মারেননি, শরীরে টাচও না লাগুক, এত ভাবে বিচ্ছু তো সে নিজের কাজ করে নিবে। যেমনিভাবে সে ব্যথাকে আমরা গ্রহণ করি তারপরেও আমরা তার শুকরিয়া আদায় করি। যদিও সংশোধনকারীদের কথাই যদি আল্লাহ না করুক কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, তাহলে ধৈর্য ধারণ করে ভালো কথা গ্রহণ করে তার শুকরিয়া আদায় করা উচিত।
মাশাআল্লাহ, সময় প্রায় শেষের দিকে পৌঁছেছে। মাদানী চ্যানেল দেখতে থাকুন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
এমন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেম।